বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নাম করা প্রদেশ চহর মাহালে বাখতিয়ারির কয়েকটি শহর ঘুরে ঘুরে দেখেছি। সবশেষে গিয়েছিলাম কোর্দ শহরের দিকে। সেখানকার কয়েকটি ঐতিহাসিক ও মূল্যবান কিছু স্থাপনা এবং নিদর্শনের সঙ্গে খানিকটা পরিচিত হবার চেষ্টা করেছি।
আজকের আসরে আমরা এই সুন্দর প্রদেশেরই অপর একটি শহরের দিকে বেড়াতে যাব। জাগ্রোস পর্বতমালা পরিবেষ্টিত চহর মহলে বাখতিয়ারির এই শহরটির নাম সামান। ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সামান শহরটি কোর্দ শহর থেকে 22 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছোট্ট একটি শহর। চমৎকার এই শহরের আবহাওয়া। কিন্তু শহর ছোট হলেও বিখ্যাত অনেক কবি সাহিত্যিকের জন্ম এই শহরেই হয়েছে। বিস্তারিত আলোচনায় আমরা যাব এবং ঘুরে ফিরে দেখব এখানকার সকল স্থাপনা ও নিদর্শন। চলুন কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক।
সামান শহরটি খুব বেশি বড় নয়, তবে এখানকার আবহাওয়া খুবই উপভোগ্য। এই আবহাওয়াতেই জন্ম নিয়েছেন ইরানের বিখ্যাত দুই কবি দেহকান সামানি এবং ওমান সামানির মতো প্রথিতযশা কবি। এখানেই জীবনের ধারা প্রাণের ধারার মতো জয়ান্দে রুদ নদী প্রবহমান। জয়ান্দে রুদ নদীর সঙ্গে যদিও মিশে আছে ইস্পাহানের নাম, বিশেষ করে সিওসেপোলো যার বুকে মিশে আছে তারপরও জেনে রাখা অসমেচীন নয় যে চহরমহালে বাগতিয়ারি প্রদেশই তার উৎস এবং পাহাড় পর্বত উপত্যকার হৃদয়ে ছুঁয়ে এই নদী বয়ে গেছে ইস্পাহানে। না, কেবল সিওসেপোলি নয়, বরং সর্পিল আঁকাবাঁকা এই নদীর বুকের পরে গড়ে উঠেছে আরও অসংখ্য ব্রিজ। এইসব ব্রিজের অস্তিত্ব জুড়ে রয়েছে ইতিহাসের নানা কথা। ঐতিহাসিক মূল্যবোধের দিক থেকে গুরুত্বপূর্ণ একটি ব্রিজের নাম হল জামান খান ব্রিজ।
ঐতিহাসিক জামান খান ব্রিজ বহমান জলের ধারাময় জয়ান্দে রুধ নদীর দুই তীরকে সংযুক্ত করেছে। সামান শহরের কাছে চমৎকার আবহাওয়াময় একটি মনোরম পরিবেশে এবং ফুল ফলের উদ্যানময় প্রাকৃতিক অপার সুন্দর এলাকায় অবস্থানের কারণে এই এলাকাটি পর্যটক আকর্ষণীয় একটি স্পটে পরিণত হয়েছে। চহরমহলে বাগতিয়ারি প্রদেশের এই অঞ্চলটি একটি রিসোর্ট বা পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সেজন্যই দেশি বিদেশি ভ্রমণকারীরা ঐতিহাসিক এই সেতুটি দেখতে এবং এর আশেপাশের অনিন্দ সুন্দর প্রকৃতি উপভোগ করতে এ এলাকা ভ্রমণে আসে। বিচিত্র দূষণমুক্ত নির্মল প্রাকৃতিক সান্নিধ্যে এসে যাবতীয় দীর্ঘশ্বাস ছেড়ে একটু পরিশীলিত হবার জন্য, উজ্জীবিত হবার জন্য, রিফ্রেশড হবার জন্য প্রকৃতিপ্রেমীরা যে এই এলাকাটিকে বেছে নেবে তাতে অবাক হবার কি আছে। ছোট্ট একটা মিউজিক বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।
বিরতির পর ইরান ভ্রমণে আবারও স্বাগত আপনাদের। জামান খান ব্রিজের কথা বলছিলাম আমরা। এই ব্রিজটি 32 মিটার লম্বা আর প্রস্থে 4.5 মিটার। ব্রিজটির উচ্চতা নদীর পানি থেকে 12 মিটার। জামান খান নাফার এইল বেগি নামে একজন উপজাতীয় নেতা সাফাবি শাসনামলে উপজাতীয়দের জন্য জাগ্রোস এলাকা পারাপারের সুবিধার্থে এই ব্রিজটি নির্মাণ করে। অবশ্য অনেকেই বিশ্বাস করেন আগে থেকেই এই স্থানে সাসানি আমলের একটি ব্রিজের ধ্বংসাবশেষের অস্তিত্ব ছিল। জামান খান ব্রিজটির নিচের অংশটি দুটি ধনুকাকৃতির অর্ধবৃত্তের মতো দেখতে। পাথরের তিনটি মজবুত পিলারের উপরে স্থাপিত হয়েছে ব্রিজ। ব্রিজের নিচের ওই বৃত্তের ভেতর দিয়ে প্রবাহিত হয় পানি। মাঝখানের পিলারটি নদীর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত।
নির্মাণ শিল্পীদের দক্ষতার কারণে এই ব্রিজটি কয়েকশো বছর পরও তার সেই ঐতিহ্যবাহী সৌকর্য রক্ষা করে চলেছে। জয়ান্তে নদীর স্রোতের নিরন্তর ধাক্কা এবং আঘাত, বৃষ্টি আর ঝড়ো বাতাস সত্ত্বেও আজও এই ব্রিজটি নিরাপদে আছে। জামান খান ব্রিজটি ইরানের জাতীয় ঐতিহ্য ও নিদর্শনের তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। চহরমহালে বাখতিয়ারি প্রদেশ বেড়াতে গেলে অবশ্যই যে স্থানটি ঘুরে আসতে ভুলবেন না সেই স্থানটি হল পীরগড় পর্যটন অঞ্চল। যারা প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকতে পছন্দ করেন কিংবা ইরানের সমকালীন ইতিহাসের ব্যাপার সেবার ঘেঁটে দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই পীরগড় অঞ্চলটি একটি আদর্শ স্থানীয় স্পট। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি উপভোগ করতে হলে দেহ চেশমে গ্রামের দিকে যেতে হবে। পীরগড়ের পাশেই কিন্তু কিছু প্রস্তর লিখন রয়েছে যেগুলোকে এই অঞ্চলের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। আবারও একটু বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই।
পীরগড় পর্যটন এলাকা নিয়ে কথা বলছিলাম বিরতির আগে। এই পীরগড় স্পটটি কোর্ট শহর থেকে 38 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ফরসন শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত দেহ চেশমে গ্রামের উচ্চতায় পড়েছে। পীরগড় লাগোয়া একটি পাথুরের টিলার একাংশে রয়েছে নাস্তালিক বর্ণমালায় লেখা তিনটি ক্যালিগ্রাফি বা প্রস্তর লিখন। খসরু খান সর্দার জাফর বাখতিয়ারের নির্দেশে এগুলো লেখা হয়েছে বলে তথ্যে জানা যায়। এইসব প্রস্তর লিখন বা শিলালিপিতে মূলত বাখতিয়ারির বীরত্বের কথাই লেখা হয়েছে। শিলালিপিগুলোর নিচে রয়েছে চুনের গুহা। তারই আশেপাশে রয়েছে কয়েকটি ফোয়ারা। গুহার উপরের অংশ থেকে নির্গত হচ্ছে অপরূপ একটি ঝর্ণা। দেহ চেশমে গ্রামের প্রধান উপহার হল মধু, দুগ্ধজাত বিচিত্র পণ্য, শুষ্ক ফল ফলাদি, ফল মাছ ইত্যাদিও এখানে চাষ হয় নিত্য। নয়নাভিরাম প্রকৃতি, সবুজ শ্যামল বাগ বাগিচা প্রচুর পরিমাণে রয়েছে এখানে।
এখানে আরও রয়েছে সিংহের ভাস্কর্য, খানকেল্লা ইত্যাদি। এসবের উপস্থিতি দেহ চেশমে গ্রামকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। চহর মাহালে বাখতিয়ারি প্রদেশের গ্রামগুলোর আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এইসব ঐতিহ্যবাহী নিদর্শন। আর এ কারণেই দেখা যায় প্রতিদিনই শত শত মানুষ এই গ্রাম দেখতে আসে। বলে রাখা ভালো যে এখানকার পীরগড়ের প্রস্তর লিখন নিদর্শনগুলো ইতিমধ্যেই ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 54 থেকে 60 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 54 ও 55 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ومكروا ومكر الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون।
ঈসার শত্রুরা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহও কৌশল করলেন। আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে ইহুদিদের কাছ থেকে উঠিয়ে নেব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নেব ও কাফেরদের কাছ থেকে তোমাকে পবিত্র করব, আর যারা অবিশ্বাস করেছে তাদের ওপর তোমার অনুসারীদের কর্তৃত্ব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখব। আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে এবং তোমাদের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল আমি তার মীমাংসা করব।
আমরা এর আগে আলোচনা করেছিলাম হযরত ঈসা আলাইহিসসালামের কাছ থেকে অনেক মুজিজা বা অলৌকিক নিদর্শন দেখার পরও অনেকেই তাকে ও তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে। এ অবিশ্বাসীরা তাকে হত্যা করারও ষড়যন্ত্র করে যাতে তিনি তার বক্তব্য প্রচার করতে না পারেন। এ আয়াতে তাদের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। অবিশ্বাসী ইহুদিরা ঈসা নবী ও তার সঙ্গীদের ধরিয়ে দেওয়ার জন্য বড় ধরনের পুরস্কারের কথা ঘোষণা করে, কিন্তু মহান আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ঈসা আলাইহিসসালামকে মুক্ত করেন। খ্রিস্টানদের ধারণা, ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশে বিদ্ধ করেছিল এবং পরে তাকে কবরে দাফন করা হলে আল্লাহ তাকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেন। কিন্তু পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 157 নম্বর আয়াত অনুযায়ী ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে নয় বরং ঈসা আলাইহিসসালামের মতো চেহারার এক ব্যক্তিকে হত্যা করেছিল। হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেন। ইসলামের নবীও স্বল্প সময়ের জন্য মেরাজে গিয়েছিলেন এবং সেখান থেকে ঐশী সংবাদ জেনেছিলেন। এরপর ঈসা নবীর অনুসারীদেরকে সুসংবাদ দিয়ে পবিত্র কোরআন বলছে, ঈসা নবীর অনুসারীরা কেয়ামত পর্যন্ত তাদের নবীর প্রতি অবিশ্বাসী ইহুদিদের উপর শ্রেষ্ঠত্ব বা কর্তৃত্ব বজায় রাখবে। 1400 বছর আগে ঘোষিত কোরআনের এই ভবিষ্যৎবাণীর প্রমাণ এখন পর্যন্ত বাস্তব ক্ষেত্রে দেখা যায়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, আল্লাহর ইচ্ছা মানুষের সব ধরনের কৌশল ও ষড়যন্ত্রের ঊর্ধ্বে, তাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয়ত, নবীদের অনুসরণ শ্রেষ্ঠত্ব ও বিজয়ের চাবিকাঠি, অন্যদিকে কুফরি বা অবিশ্বাস পরাজয় ডেকে আনে। এবারে সূরা আলে ইমরানের 56, 57 ও 58 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। তার আগে আয়াতগুলোর তেলাওয়াত শোনা যাক।
فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم
যারা অবিশ্বাস করেছে আমি তাদেরকে ইহকাল ও পরকালে কঠোর শাস্তি দেব এবং তাদের কোনো সাহায্যকারী নেই। পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে ও সৎ কাজ করেছে তাদেরকে পূর্ণ পুরস্কার দেয়া হবে, আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। হে নবী, যা আপনার কাছে বলছি তা আল্লাহর নিদর্শন ও বিজ্ঞানসম্মত বাণী।
ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করায় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়েছিলেন। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, প্রায় 40 বছর ধরে রোমের একজন শাসক ইহুদিদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। ওই রাজা সে সময় কয়েক হাজার ইহুদিকে হত্যা অথবা বন্দী করেছিল এবং কোনো কোনো ইহুদিকে পশুর খাদ্য করা হয়েছিল। অবশ্য আল্লাহ কারো উপর জুলুম করেন না এবং আল্লাহ মানুষের আচরণ অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন। নবীদের প্রতি অবিশ্বাস ও তাদের সাথে গোয়ার্তুমির পরিণাম অত্যাচারী শাসকদের হাতে বন্দী হওয়া এবং সৌভাগ্যের পথ থেকে বঞ্চিত হওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না। আর অন্যদিকে ইমান ও সৎ কাজের পরিণতি হল দুনিয়া ও পরকালে বৈষয়িক এবং আত্মিক নিয়ামতের অধিকার হওয়া তথা সৌভাগ্যবান হওয়া।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ সাধারণত শাস্তি ও পুরস্কার কিয়ামত পর্যন্ত বিলম্বিত করে থাকেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ এই দুনিয়াতেই শাস্তি দেন। দ্বিতীয়ত, কোনো কিছুই আল্লাহর ক্রোধের মোকাবিলা করতে সক্ষম নয়, তাই আমাদের কাজের পরিণতি সম্পর্কে ভাবা উচিত। এবারে সূরা আলে ইমরানের 59 ও 60 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين
আল্লাহর কাছে ঈসাকে সৃষ্টির পদ্ধতি আদম সৃষ্টির মতোই। আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে যায়। হে নবী, সত্য সেটাই যা তোমার প্রতিপালক থেকে তোমার প্রতি নাজিল হয়েছে, কাজেই তোমরা সংশয় সন্দেহবাদী হয় না।
একবার মদিনায় একদল খ্রিস্টান ইসলামের নবীর সাথে সাক্ষাৎ করতে এলো। তারা পিতা ছাড়া হযরত ঈসার জন্মকে তার খোদা হবার প্রমাণ বলে উল্লেখ করল। এ সময় কোরআনের এ আয়াত নাজিল হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি পিতা ছাড়া জন্ম হওয়াটা কোনো মানুষের জন্য খোদা হবার প্রমাণ হয়, তাহলে তো আদমের সৃষ্টি আরও গুরুত্বপূর্ণ, কারণ তারও পিতা ছিল না, মাতাও ছিল না। তাই আপনারা আদমকে কেন খোদার সন্তান বা খোদা বলে মনে করেন না? এরপর আল্লাহ ইসলামের নবী ও অন্যান্য মুসলমানকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহর বাণী হলো সম্পূর্ণ সত্য, কারণ আল্লাহ সমস্ত কিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। আল্লাহর বাণী সব ধরনের বিদ্বেষ, অজ্ঞতা, ভুল ও খেয়ালিপনা থেকে মুক্ত। তাই শুধু আল্লাহর বাণীর ওপরই দৃঢ় বিশ্বাস রাখুন, এবং অন্যদের সন্দেহ ও দ্বিধা দ্বন্দ্বের ফলে মুসলমানরাও যেন আল্লাহর বাণীর প্রতি সন্দিহান না হয়।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, নবীরা যেসব মুজেজা দেখিয়েছেন বা তাদের মাধ্যমে যেসব মুজেজা সংঘটিত হয়েছে সেগুলো আল্লাহরই শক্তির নিদর্শন, এগুলো তাদের আল্লাহ হবার নিদর্শন নয়। দ্বিতীয়ত, সত্য ও বাস্তবতা একমাত্র আল্লাহর বাণীতেই পাওয়া যায়। যদি আমরা সত্য খুঁজতে চাই, তবে আমাদেরকে খোদাই বিধান ও সূত্রগুলোর অনুসারী হতে হবে। আল্লাহ আমাদেরকে খোদাই বিধান ও সূত্রগুলোর অনুসারী হবার তৌফিক দিন। এই কামনায় গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানব জাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী আল ইসলাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত প্রতিনিধি হিসেবে মহান আল্লাহর মনোনীত পবিত্র আসমানি নেতৃত্বের অংশ। তিনি বিশ্ব থেকে দূর করবেন বৈষম্য ও দুর্নীতি এবং প্রতিষ্ঠা করবে ন্যায় বিচারের শাসন। তাই তাঁর মর্যাদা অত্যন্ত উচ্চ পর্যায়ের ও নজিরবিহীন, ফলে যুগে যুগে প্রতারক ও সুযোগ সন্ধানী কেউ কেউ ব্যক্তিগত অবৈধ স্বার্থ হাসিলের জন্য নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছেন। ঠিক যেভাবে যুগে যুগে অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, ফেরাউন ও নমরুদের মতো কোনো কোনো অহংকারী শাসক নিজেদের খোদা বলে দাবি করেছেন, যাতে মানুষের উপর তাদের বলদর্পী ও স্বৈরতান্ত্রিক কর্তৃত্ব চাপিয়ে দেওয়া যায় এবং অর্জন করা যায় অবৈধ অঢেল সম্পদ ও অতি উচ্চ পদের সম্মান। মানুষের স্বাধীনতাকেও কখনো কখনো ব্যবহার করা হয়েছে অবৈধ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বার্থে। সাম্রাজ্যবাদী অনেক সরকার ও গোষ্ঠী মানুষের স্বাধীনতার যোগান দেওয়ার অজুহাতে দেখিয়ে নানা ধরনের অবৈধ স্বার্থ হাসিল করেছে। আর এইসব অবৈধ লক্ষ্য হাসিলের জন্য যুগে যুগে ভণ্ড ইমাম মাহাদিদের আবির্ভাবও ছিল লক্ষণীয়। এমনকি ইসলামের প্রাথমিক যুগগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে।
তাই এটা স্পষ্ট, ইসলামের সেই প্রাথমিক যুগ থেকেই ইমাম মাহাদির ধারণা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। ইমাম মাহাদি হওয়ার মিথ্যা দাবিদারদের আবির্ভাবকে সময়ের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করলে হজরত ইমাম মাহাদির ইমামত শুরু হওয়ার আগের ও পরের ভণ্ড মাহাদি বা মাহাদি হওয়ার মিথ্যা দাবিদার এই দুই পর্যায়ে ভাগ করা যায়। কখনো কখনো এমনও হয়েছে যে কোনো কোনো ব্যক্তিকে মানবজাতির শেষ ত্রাণকর্তা বা ইমাম মাহাদি বলে উল্লেখ করা হলেও তিনি নিজে কখনো এমন দাবি করেননি, বরং ওই ব্যক্তির একদল অজ্ঞ ও অতি উৎসাহী অনুসারী এবং সুযোগ সন্ধানী ব্যক্তিরা তাদেরকে মাহাদি বলে তুলে ধরেছে। এমনই একটি ঘটনার প্রথম দৃষ্টান্ত হল আমিরুল মোমিনিন হযরত আলীর পুত্র মুহাম্মদ বিন হানিফার মৃত্যুর পর তার অনেক সমর্থকই তাকে ইমাম মাহাদি বলে উল্লেখ করেছে। অথচ মুহাম্মদ বিন হানিফা নিজে কখনো ঘুণাক্ষরেও এমন দাবি করেননি। গত কয়েক শতকেও পশ্চিমা উপনিবেশবাদীরা মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টিসহ নানা অবৈধ লক্ষ্য পূরণের জন্য নিজেদের দখল করা অঞ্চলগুলোতে নকল মাহাদি সৃষ্টি করেছে অথবা এ ধরনের মিথ্যা দাবিদারদের দাবির প্রতি উৎসাহ দিয়েছে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানবজাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
খোদ ইমাম মাহদী ছাড়া কোনো মুমিন ও সচেতন ব্যক্তি নিজেকে বা কোনো অযোগ্য ব্যক্তিকে ইমাম মাহদী বলে দাবি করতে পারে না, কারণ এমন দাবি ইসলামের মূল নীতিমালার বিরোধী এবং এ ধরনের মিথ্যা দাবি জনগণের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। যুগে যুগে অনেক উচ্চ পর্যায়ের মুসলিম মনীষী ও ইমাম মাহদীর সাধারণ প্রতিনিধিবর্গ জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ও উচ্চতর আধ্যাত্মিক এবং জ্ঞানগত খ্যাতির অধিকারী হিসেবে নিজেদেরকে ইমাম মাহদীর পর্যায়ভুক্ত বলে দাবি করার মতো পরিবেশ বা ক্ষেত্রের মধ্যে দেখতে পেয়েও খোদাভীতি ও প্রজ্ঞার কারণে কখনো এমন মিথ্যা দাবির আশ্রয় নেওয়ার কথা কল্পনা করেনি। বরং দেখা গেছে সাধারণত এমন সব ব্যক্তি নিজেদেরকে মাহদি বলে দাবি করেছেন যাদের শিক্ষাগত যোগ্যতা ছিল অত্যন্ত নিম্ন পর্যায়ের এবং কেবল একদল অশিক্ষিত ও সরলমনা মানুষই এইসব দাবির মুখে হয়েছেন প্রতারিত। এই সব নকল মাহদিদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ভিন্ন ধরনের, যেমন কখনো ক্ষমতা লাভের নেশা, কখনো রাজনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা বা প্রতিপত্তি অর্জন।
মুসলমানদের মধ্যে হজরত ইমাম মাহদির রয়েছে অত্যন্ত পবিত্র ও উচ্চতর মর্যাদা। তাই কোনো কোনো অসৎ ব্যক্তি এই পবিত্র মর্যাদা ও আধ্যাত্মিক অবস্থান অর্জনের লোভে নিজেকে প্রতিশ্রুত মাহদি বলে দাবি করে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কেউ কেউ জনগণের অর্থ ও সম্পদ অবৈধভাবে হাতিয়ে নিতে নিজেদেরকে ইমাম মাহদি বলে দাবি করেছেন। কেউ কেউ ব্যাপক ইবাদত ও সংযম সাধনার মাধ্যমে জনগণের মধ্যে উচ্চতর অবস্থানের অধিকারী হওয়ায় নিজেদেরকে মাহদি বলে ভাবার মতো মানসিক বিভ্রান্তি বা কল্পনা বিলাসের শিকার হয়েছেন। এক শ্রেণীর মানুষের মোসাহেবি ও তোষামোদের প্রবণতা তাদের মধ্যে এই বিভ্রান্তি জোরদার করেছে। তবে এইসব কাল্পনিক মাহদিরা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে কখনো তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়নি, কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল দুর্বল চিত্ত ও অবিচক্ষণতা আর অদূরদর্শিতার অধিকারী।
অবশ্য মাহদি হওয়ার দাবিদার কোনো কোনো ব্যক্তি কেবল অত্যাচারী শাসক বা সরকারের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ের ময়দানে সুসংগঠিত ও অনুপ্রাণিত করার জন্যই মাহদি উপাধি গ্রহণ করেছেন। অত্যন্ত শোচনীয় ও রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় জুলুম, স্বৈরাচার, দারিদ্র ও দুর্নীতিতে নিমজ্জিত চরম হতাশার শিকার জনগণকে আকৃষ্ট করার জন্য এই পন্থা কারো কারো কাছে বেশ প্রসিদ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠেছিল। এইসব ব্যক্তি কেবল সামরিক ও রাজনৈতিক সংগ্রামে সাফল্য অর্জনের লক্ষ্যেই মাহদিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, আর এভাবে ইমাম মাহদির মতো প্রতিশ্রুত শেষ আসমানি ত্রাণকর্তা ও মহামানবের নামের মিথ্যা ব্যবহার প্রতারণা ছাড়ার কিছুই নয়। তাই এ ধরনের নেতারা মোটেই নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য নন, কারণ মাহদি হওয়ার দাবিদার এমন লোকদের পরাজয়ের ফলে সত্যিকারের ইমাম মাহদির আবির্ভাবের মূলনীতি ও আশার আলো মানুষের মধ্যে দুর্বল ও বিকৃত হয়ে পড়ে।
তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তার সম্পর্কে আমরা আরও কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দর্পণ
শ্রোতা বন্ধুরা, ইসলাম ধর্মে একজন শ্রমিকের বিশেষ মর্যাদা রয়েছে এবং অলস বসে থাকাকে ঘৃণা করা হয়েছে। আজকের আলোচনা অনুষ্ঠানে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে সৃষ্টি জগতের বিচিত্র কর্মতৎপরতা এবং মানুষের কর্মময় জীবনের দায়িত্ব, কর্তব্য ও এর গুরুত্ব সম্পর্কে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসলে সৃষ্টিজগতের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে যার কাজে বা দায়িত্বে সর্বদা নিয়োজিত রয়েছে। এই সৃষ্টিজগৎ আল্লাহর ইচ্ছা ও শক্তির এক অনন্য প্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলী আর ভূপৃষ্ঠকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং বাহ্যিক কোনো খুঁটি বা পিলার ছাড়াই নবমণ্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন। ভূপৃষ্ঠকে সৃষ্টিরাজির জন্য দোলনার মতো করে তৈরি করেছেন। আকাশ ছোঁয়া বিশাল বিশাল পাহাড় পর্বতকে স্থাপন করে ভূপৃষ্ঠকে কম্পন থেকে সুরক্ষা করেছেন। এই ভূপৃষ্ঠকে আলোকিত করার জন্য উজ্জ্বল জ্যোৎস্নাময় চাঁদ আর রঞ্জন রশ্মিময় সূর্যকে স্থান করেছেন। এই ভূপৃষ্ঠ বা পৃথিবী নামক গ্রহটিকে তার নিজস্ব কক্ষপথে পরিচালিত করেছেন যাতে রাত এবং দিনের সৃষ্টি হয়। একইভাবে বাতাসকে পাঠিয়েছেন যাতে মেঘকে এদিক ওদিক সঞ্চালিত করা যায় এবং উপযুক্ত অঞ্চলে খরা জর্জরিত তৃষিত ভূমির উপর প্রাণ সঞ্চারী বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদের চারা রোপণের ব্যবস্থা করা যায়।
আল্লাহ আকাশ এবং জমিনকে মানুষের সেবায় সৃষ্টি করেছেন যাতে মানুষ তার কাজকর্ম এবং সৎ কর্মতৎপরতার মাধ্যমে ভূপৃষ্ঠের উপর আল্লাহর প্রতিনিধি হিসেবে অধিষ্ঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বক্তব্য অনুযায়ী প্রতিনিয়ত কর্মতৎপর। সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোনো না কোনো কাজে রত আছেন। একইভাবে সৃষ্টিজগতের কোথা লক্ষ্য উদ্দেশ্যহীনতার কোনো স্থান নেই। প্রতিটি অণু পরমাণু থেকে শুরু করে গ্রহ নক্ষত্ররাজি সবাই যার যার নির্দিষ্ট পথে সুনিপুণ সুশৃঙ্খলার সাথে আপন আপন লক্ষ্য পানে সদা ধাবমান। বিরাম কিংবা একঘেয়েমির কোনো সুযোগ বা স্থান সৃষ্টিরাজ্যে নেই। সৃষ্টির সেরা জীব হিসেবে তাই মানুষেরও উচিত সুশৃঙ্খল এই ব্যবস্থাকে অনুসরণ করা। এদিক থেকে চিন্তা করলে কাজ চেষ্টা প্রচেষ্টা তথা কর্মতৎপরতা মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং বেকারত্ব ও বিশ্রামের মানে হল সৃষ্টিজগৎ ও জীবনের প্রবাহ থেকে ছিটকে পড়া।
উন্নত এবং জটিল এই মানব সমাজে তাই জীবনের সকল কোণেই বা সকল পর্যায়েই কাজের ব্যাপক ভূমিকা রয়েছে। এমনকি বলা যেতে পারে কাজ প্রত্যক্ষ বা পরোক্ষে আত্মা এবং মনের উপর, চিন্তা পদ্ধতির উপর, মানুষের মূল্যবোধের উপর ব্যাপক প্রভাব ফেলে। চলমান জীবন প্রবাহের গতিশীলতার জন্য বা জীবন ধারণের জন্য মানব সমাজকে অবশ্যই কাজ বা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষের বড় বড় আশা আকাঙ্ক্ষা বা বৃহৎ মূল্যবোধগুলো অর্জন করার জন্য নিরন্তর উদ্যম ও প্রচেষ্টা চালিয়ে যাবার কোনো বিকল্প নেই। যে কোনো দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহণ করতে চাইলে অবশ্যই সেই জাতিকে কর্মতৎপর হতে হবে, অলসতা পরিহার করে চলতে হবে। যুগে যুগে যারাই বড় বড় সভ্যতার জন্ম দিয়েছেন তারা নিরলস পরিশ্রমী ব্যক্তিত্ব ছিলেন। তারা নিজেদের খোদা প্রদত্ত মেধাকে কাজে লাগিয়ে সৃষ্টিজগতে অনন্য অবদান রেখে গেছেন। বিশাল বিশাল ভবন নির্মাণ, যেমন ইরানের ঐতিহাসিক পার্সেপোলিস প্রাসাদ, মিশরের বিশাল বিশাল পিরামিড কিংবা চীনের প্রাচীর ইত্যাদি মানুষের এই সৃষ্টিশীল চিন্তারই ফসল।
আধুনিক কালের গগনচুম্বী অট্টালিকা বা টাওয়ার নির্মাণ, মহাশূন্য জয় কিংবা আকাশে মানুষের উড্ডয়ন, দুরারোগ্য রোগের চিকিৎসা, মহাসড়ক, টানেল, বিশাল বিশাল শিল্প কারখানা নির্মাণ, যোগাযোগের জন্য বিস্ময়কর ডিজিটাল সিস্টেম প্রভৃতি মানুষেরই সৃজনশীল চিন্তা আর নিরলস কর্মপ্রচেষ্টার উপহার। এগুলোকে তাই সুন্দর অর্থাৎ ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। কর্মপ্রচেষ্টার কল্যাণে মানুষের জীবন সুশোভিত হতে পেরেছে। মানুষের অন্তরাত্মা ও দেহ থেকে দুর্বলতা আর বিরক্তি বিদূরিত হয়। মানব জীবন থেকে যদি কর্মতৎপরতা লোপ পায় তাহলে তার পতনের ধারার সূচনা হবে। সভ্যতার ইতিহাস নামক গ্রন্থের লেখক বিল ডুরান্ট লিখেছেন, সুস্থতা কাজের মাঝে নিহিত। মানব জীবনের সুখ সমৃদ্ধি আর সন্তুষ্টির মূল রহস্যগুলোর একটি হল পেশা বা কাজ। আমার দৃষ্টিতে আল্লাহর কাছে ধন সম্পদ না চেয়ে কাজ এবং আমলের তৌফিক চাওয়াটাই উত্তম। মানুষের জন্য পানাহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজও অত্যন্ত জরুরি। কিন্তু কেন? মানুষ কি তার বস্তুগত প্রয়োজনে কিংবা উত্তম জীবনযাপনের জন্য কাজ করবে? মানুষ কি কেবল খাবার দাবারের সংস্থানের জন্যই কাজ করবে?
এই প্রশ্নের জবাবে বিভিন্ন মতবাদে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে। কেউ কেউ কর্মপ্রচেষ্টাকে কেবল দুনিয়াবী স্বার্থসিদ্ধি বা মানুষের বস্তুতান্ত্রিক জীবনের প্রয়োজনীয়তার মধ্যেই সীমাবদ্ধ করেছেন, যদিও আরও অনেক মতবাদ ও চিন্তাধারায় ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি পোষণ করা হয়েছে। ইসলাম কাজকে একটু বিস্তৃত পরিসরে চিন্তা করে। মানুষের সাথে সৃষ্টি জগতের অন্যান্য সম্পর্কের মতোই কাজও পার্থিব এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই প্রয়োজনীয় বলে ইসলাম মনে করে। কাজের থেকে মানুষ যদি উপকৃত না হতো কিংবা সবচেয়ে কম কাজ করেই যদি মানুষ সকল নিয়ামতের অধিকারী হয়ে যেত, তাহলে তাদের জীবন হয়ে যেত আনন্দ উল্লাসহীন, জীবনের অর্থ বা মজাই হারিয়ে যেত। এ সম্পর্কে ইমাম সাদেক আলাইহিসসালামের বক্তব্যের একটি উদ্ধৃতি দিয়ে শেষ করব আজকের আলোচনা। নবীজির আহলে বাইতের মহান ইমাম ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম মানুষের আত্মার উপরে কাজের ইতিবাচক প্রভাব এবং কাজের মানসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বলেছেন, মানুষের সকল প্রয়োজনীয়তা যদি কোনোরকম কাজকর্ম ছাড়াই পূরণ হয়ে যেত, তাহলে কখনো তাদের জীবন স্বাস্থ্যকর হতো না এবং জীবন উপভোগ্য হয়ে উঠত না।
ধরা যাক, কোনো এক লোক এমন একদল মেহমানের সাথে যোগ দিল যাদের খাওয়া পরার সকল দায় দায়িত্ব সহ সব ধরনের সেবারই নিশ্চয়তা রয়েছে। একটা সময় পর বেকার বসে থাকতে থাকতে এ লোকটা ক্লান্ত হয়ে যায় এবং অবশেষে কাজের সন্ধানে যায় যাতে তার বেকারত্বের অবসান হয়। এখন ভাবুন, যদি সারাটি জীবন মানুষের সকল প্রয়োজনীয়তা সকল চাহিদা আপনা আপনি মিটে যেত, তাহলে মানুষের অনুভূতিটা কিরকম হতো? তার এ বক্তব্য থেকে বোঝা যায় যে কাজ কেবলমাত্র আয় রোজগারের জন্যই নয়, বরং সুস্থ থাকা এবং ব্যক্তিত্ববান হবার গোপন রহস্য। অগাধ অর্থ সম্পদের মালিক হবার পরও তাই কাজের প্রয়োজনীয়তা রয়েছে।
শ্রোতা বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে কাজের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে শীর্ষক আমাদের নতুন ধারাবাহিকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের হয়তো জানা আছে, পশ্চিমা গণমাধ্যমের প্রধান কাজ হচ্ছে যে কোনো ঘটনাকে উল্টো করে তুলে ধরা, দর্শক শ্রোতা পাঠককে উত্তেজিত করে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে এসব গণমাধ্যমের জুড়ি নেই। বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এসব গণমাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এজন্য তারা মনগড়া কল্পকাহিনী প্রচার করে একটি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করছে। পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর এই নাশকতামূলক তৎপরতা তুলে ধরার জন্য আমরা এই নতুন ধারাবাহিকের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমরা পশ্চিমা গণমাধ্যমগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব কল্পকাহিনী প্রচার করে সেসবের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। সেই সঙ্গে এসব প্রচারণাকে ব্যর্থ করে দিতে ইরানের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি নতুন এই ধারাবাহিকে আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
বহুল প্রচারিত একটি ঘটনা বর্ণনা করে আজকের আসর শুরু করব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেন্টার পার্কে একটি পাগলা কুকুর একটি শিশুর উপর হামলা চালায়। এ দৃশ্য দেখে এক ব্যক্তি সাহস করে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়েন এবং কুকুরটিকে গলা টিপে হত্যা করেন। এ সময় নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি কুকুরের হাত থেকে শিশুটিকে উদ্ধারকারী ব্যক্তির কাছে ছুটে যান এবং তাকে বলেন, আগামীকাল নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ব্যানার শিরোনামটি হবে এরকম, নিউ ইয়র্কের এক সাহসী যুবক এক বালকের জীবন রক্ষা করেছে। এ সময় ওই ব্যক্তি সাংবাদিককে বলেন, আমি তো নিউ ইয়র্কের অধিবাসী নই। তখন সাংবাদিক বলেন, তাহলে শিরোনামটি হবে এরকম, একজন বীর মার্কিন নাগরিক একটি বালকের জীবন রক্ষা করেছে। এ সময় ওই ভদ্রলোক বলেন, কিন্তু আমি মার্কিন নাগরিক নই, আমি একজন পাকিস্তানি।
এ কথা শোনার পর নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক সেখান থেকে চলে যান। পরদিন পত্রিকাটির শিরোনাম করা হয় এরকম, বর্বর মুসলমানের হাতে নিকৃষ্ট প্রাণী কুকুরের জীবনও নিরাপদ নয়। খবরটির ইন্ট্রোতে লেখা হয়, গতকাল সেন্টার পার্কে এক উগ্র মুসলমান একটি কুকুরকে গলা টিপে হত্যা করেছে। এফবিআই ধারণা করছে এই ঘটনার পেছনে আল কায়েদার হাত আছে। বিগত বছরগুলোতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন মুসলমানদের বিরুদ্ধে যে রণকৌশল অবলম্বন করে, এই ঘটনাকে তার একটি ক্ষুদ্র নমুনা হিসেবে উল্লেখ করা যায়। র্যান্ড কর্পোরেশন এখন থেকে দুই দশকেরও বেশি সময় আগে নেটওয়ার্ক যুদ্ধ সম্পর্কে একটি বই প্রকাশ করে। বইটির একটি গুরুত্বপূর্ণ বাক্য ছিল এরকম, আগামীর যুদ্ধে সেই পক্ষ বিজয়ী হতে পারবে না যার কাছে সবচেয়ে বড় বোমা আছে, বরং সেই পক্ষ বিজয়ী হবে যে সবচেয়ে সুন্দরভাবে ঘটনা রটিয়ে দিতে পারে।
গণমাধ্যম বিষয়ক বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে গণমাধ্যমের কাজের ধরন হচ্ছে তারা আগে ঘটনার বর্ণনা তৈরি করে এবং তারপর সেই বর্ণনা অনুযায়ী ঘটনা সাজায়। ইরানের গণমাধ্যম বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদি এ সম্পর্কে বলেন, বর্তমানে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির যুগে পশ্চিমা গণমাধ্যম যন্ত্রগুলো এমন একটি ভাব দেখায় যে তাদের দেশগুলোতে গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে। তাদের আচরণে মনে হয় পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমগুলো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং তাদের উপর সরকার বা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। অথচ বাস্তবতা হচ্ছে, পশ্চিমা গণমাধ্যমগুলোতে যেসব খবর, তথ্য, সংবাদ বিশ্লেষণ ও মতামত প্রচারিত হয় এবং যেসব সংবাদের ভিত্তিতে এসব দেশের জনমত পরিচালিত হয়, তার সবই আগে থেকে সাজানো থাকে। রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে দিক নির্দেশনা পেয়ে বৃহৎ গণমাধ্যমগুলো এসব ঘটনার চিত্রনাট্য সাজিয়ে দেয় এবং বাকিরা তা অনুসরণ করে মাত্র।
বাস্তবতা হচ্ছে, মানুষের মনোজগতে সেই চিন্তাধারা স্থান করে নিতে পারে যা আকর্ষণীয় বর্ণনা উপস্থাপন করতে পারে এবং সেই বর্ণনাকে সঠিক প্রমাণ করে দৃশ্যপটে জায়গা করে নিতে পারে। যে কোনো ঘটনার প্রথম বর্ণনাটি যে প্রতিষ্ঠান উপস্থাপন করতে পারবে সেটি দর্শক শ্রোতাদের দৃষ্টি নিজের দিকে কেড়ে নেবে এবং তার পক্ষেই নিজের দৃষ্টিভঙ্গি জনমতের উপর চাপিয়ে দেওয়া সম্ভব হবে। এভাবে গণমাধ্যম ও ইন্টারনেটের এই যুগে যে কোনো ঘটনাকে সবার আগে কে কিভাবে বর্ণনা করল তার উপর চূড়ান্ত বিজয়ী কে হবে তা নির্ভর করে। শুধুমাত্র আগে ঘটনা বর্ণনা করে বিজয়ী হওয়ার এই প্রবণতাকে যুদ্ধ ছাড়া বিজয় বলে অভিহিত করা হয়।
বর্তমান বিশ্বে দুঃখজনকভাবে বিশ্বের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, সিনেমা, ইন্টারনেট, রেডিও ও মিউজিক চ্যানেলগুলোর নিয়ন্ত্রণ ইহুদিবাদীদের হাতে রয়েছে। এ কারণে যে কোনো ঘটনা রটিয়ে দিয়ে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইহুদিবাদী শক্তিগুলো। বিশ্বের সাধারণ মানুষের ধারণা, গণমাধ্যমগুলো যা কিছু ঘটে তার উপর ভিত্তি করে সংবাদ তৈরি করে, কিন্তু বাস্তবতা তেমনটি নয়। কোনো পেশাদার গণমাধ্যমই সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো খবর বা ছবি প্রচার করে না। তারা আগে থেকে একটি চিত্রনাট্য তৈরি করে যা হয়তো তাদের কোনো খবর বা সংবাদ বিশ্লেষণে সরাসরি বর্ণনা করে না, কিন্তু ইনিয়ে বিনিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে নেয়।
উদাহরণস্বরূপ বিবিসির থিঙ্ক ট্যাঙ্ক এই সিদ্ধান্ত নেয় যে সংযুক্ত আরব আমিরাতকে উন্নতি ও অগ্রগতির মডেল হিসেবে তুলে ধরতে হবে এবং প্রমাণ করে দিতে হবে যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার কারণেই আরব আমিরাতের এই উন্নতি সম্ভব হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিবিসি হাজার হাজার খবর ও সংবাদ বিশ্লেষণ তৈরি করবে, শত শত প্রামাণ্যচিত্র নির্মাণ করে সামাজিক আন্দোলন শুরু করে দেবে, আর এত কিছুর ফলস্বরূপ সাধারণ দর্শক শ্রোতা কোনো ধরনের চিন্তাভাবনা বা গবেষণা ছাড়াই একথা গভীরভাবে বিশ্বাস করবে যে সংযুক্ত আরব আমিরাত এখন উন্নত বিশ্বে প্রবেশ করেছে।
ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে এদেশের মানুষ ইসলামী বিপ্লব ও প্রতিরোধ অক্ষ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমগুলো শত শত মিথ্যা খবর, গুজব ও রটনা তৈরি করে তা প্রচার করেছে। আমরা আমাদের এই নতুন ধারাবাহিকে পশ্চিমা গণমাধ্যমগুলোর ঘটনা ও রটনা তৈরির এই প্রক্রিয়ার স্বরূপ উন্মোচনের চেষ্টা করব। পশ্চিমা গণমাধ্যমগুলো ইরান সম্পর্কে নেতিবাচক ও হতাশাজনক চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরলেও বাস্তবতা হচ্ছে ইরান জ্ঞানবিজ্ঞান, সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছে। ইরানের সঠিক চিত্র তুলে ধরতে হলে এসব উন্নতির খবর প্রচার করতে হবে। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।